জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা। জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন রমজানুল মুবারকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, ইলিম ও ইবাদত। এই অনুষ্ঠানের মধ্যে আমরা ইতিমধ্যে জেনেছি ইলিম ও ইবাদত কাকে বলে। ইলিম ছাড়া যেমন ইবাদতের গুরুত্ব তেমন নেই, অনুরূপভাবে ইবাদত ছাড়া ইলিমেরও গুরুত্ব কিন্তু তেমন নেই। একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে যে জড়িত, সে বিষয়টি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আজও ইনশাল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আমরা মুসলমান হিসেবে আমাদের প্রতিদিনের প্রয়োজন, আর তা হচ্ছে অজু। অজু, এর ফরজিয়াত, আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে কী ইরশাদ করেছেন, হাদিসে পাকের মধ্যে কী ইরশাদ হয়েছে, এর ফজিলত কী রয়েছে, এবং অজুর বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে ইনশাল্লাহ আজ আলোচনা করার চেষ্টা করব। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন শুরুতে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন শুরুতে আমরা অজুর কয়েকটি অত্যন্ত হৃদয়গ্রাহী চমৎকার ফজিলত শ্রবণ করে নিই। প্রথমত আমি ওই ঘটনা দিয়ে শুরু করব যা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইকে কেন্দ্র করে রচিত হয়েছে। আজ সাইদুনা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই যখন কুফার মসজিদে প্রবেশ করলেন, তখন তিনি দেখতে পেলেন কিছু মানুষ নামাজের জন্য অজু করছে। তখন এক যুবক অজু করছিল আর তার অজুর অঙ্গগুলো থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরে পড়ছিল। তিনি সেই যুবকের কাছে যান এবং গিয়ে বলেন, হে যুবক, পিতামাতার অবাধ্যতার যে গুণা আছে এর থেকে তাওবা করো। তখন সেই যুবক তাওবা করল। পাশে আরেক ব্যক্তির কাছে যান, তার শরীর থেকেও ফোঁটা ফোঁটা পানি ঝরে পড়ছিল, তাকে বললেন যে আপনি ব্যভিচারের গুনাহ থেকে তওবা করুন। সে ব্যক্তি তওবা করল। আরেক ব্যক্তির কাছে যান, তাকে বললেন আপনি মদ পান ও গান বাজনার যে গুনাহ আছে এর থেকে তওবা করুন। সে ব্যক্তি তওবা করল। অতঃপর সাইয়দুনা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাই আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার কাশফের যে বিষয়টি এটা আপনি তুলে নিন, কেননা এর মাধ্যমে আমি মানুষের দুস্ত্রুটিগুলো দেখে ফেলছি। তখন আল্লাহ পাক তার যে কাশফের যে বিশেষ ফজিলত আল্লাহ পাক দিয়েছিলেন সেটি তুলে নেন। এই যে ঘটনা রয়েছে, এই ঘটনার মধ্যে আমরা দুটি বিষয় জানতে পারি। এক হচ্ছে সাইয়দুনা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ফজিলত, এর মাহাত্ম্য, এর মর্যাদা, আল্লাহ পাক তাকে কী মাহাত্ম্য মর্যাদা দান করেছেন, যে বিষয়গুলো দেখার বিষয় নয়, অদৃশ্য, গুনাহ কি কেউ কখনো চোখে দেখেছে, কেউ বলতে পারবে, কিন্তু আল্লাহ পাক তাকে সেই জ্ঞান, সেই বিষয় দান করেছিলেন, সেই দৃষ্টিশক্তি দান করেছিলেন যে গুনাহ পর্যন্ত তিনি দেখতে পারতেন। কিন্তু তার আজিজি বিনয়ে ছিল যে মানুষের দুস্ত্রুটি যেন তার সামনে প্রকাশ না পেয়ে যায়, কেননা এটা শয়তান হাতিয়ার হিসাবে নিতে পারে, যে অমুক ব্যক্তি আমার চেয়ে ছোট, অমুক ব্যক্তি অমুক গুণা করছে, অন্যের দিকে আঙ্গুল তোলার একটি রাস্তা এর মাধ্যমে উন্মুক্ত হয়, ওপেন হয়। তো তার আজিজি বিনয় ছিল, আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলেন যে আমি এর থেকে বেরিয়ে আসতে চাই, আমি চাই না এই ফজিলত। তখন আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা সেটা তুলে নিলেন। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য পালনীয়, যে অজু করা, অজুর সহিত থাকা, কেননা এর মধ্যে যে তিনটি গুনাহের, চারটি গুনাহের আলোচনা হয়েছে, প্রত্যেকটি গুনাহ খুবই মারাত্মক এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো, আর সেই গুনাহগুলো অজুর কারণে ঝরে পড়ছিল। আল্লাহ তাআলা কি শান রেখেছেন অজুর মধ্যে, যে মা বাবার অবাধ্যতা, যে মা বাবার বাধ্য হওয়ার বিষয়টি আল্লাহ তাআলা নিজের আনুগত্যের সাথে রেখেছেন। আল্লাহ তাআলা যে জায়গায় নিজের ইবাদতের কথা বলেছেন, এর সাথে আল্লাহ তাআলা বলেছেন মা বাবার সাথে সৎ আচরণ করা। এটিতে ছিল একটি ঘটনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যেগুলো আমরা প্রায়শই শুনে থাকি, যে ব্যক্তি অজু করে এবং পরিপূর্ণতার সাথে অজু করে, যখন সে তার অঙ্গগুলো দৌত করে, প্রত্যেকটি অঙ্গ দৌত করার সাথে সাথে ওই অঙ্গের যে শেষ পোটা, শেষ বিন্দু ঝরে পড়ে, তখন তার সাথে গুনাহগুলো ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার কাবীর। আমরা আরও কিছু ফজিলত শ্রবণ করব, যেমনটা সুনানে দারাকুতনি এর 228 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি অজুর শুরু এভাবে করবে, বিসমিল্লাহ পাঠের মাধ্যমে তার মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর পবিত্র হয়ে যায়, আর যে বিসমিল্লাহ ছাড়া অজু করে তার ওই অঙ্গগুলোই পবিত্র হয় যেগুলোর উপর পানি প্রবাহিত হয়েছে। তো আমাদের জন্য করণীয় হচ্ছে অজু যখন আমরা শুরু করব তখন আমরা বিসমিল্লাহ পাঠ করব। এছাড়া তো হাদিসের মধ্যে বলা হয়েছে বিসমিল্লাহর যে ফজিলত রয়েছে সেটা তো আমরা ফয়জানে সুন্নতের মধ্যে শুনতে পাই, যখন আমাদের মুবাল্লিগে ইসলাম যখন তারা দরস দেন বিসমিল্লাহর ফজিলত যখন আলোচনা করেন, তখন তো আমির আলে সুন্নত অসংখ্য ফজিলত এর মধ্যে নিয়ে এসেছেন যে বিসমিল্লাহর কী কী ফজিলত রয়েছে। তো অজুর মধ্যে একটা ফজিলত এটা হচ্ছে যে বিসমিল্লাহ যে পাঠ করবে, শুধু যে অঙ্গগুলো দৌত করা হচ্ছে সেটি নয়, বরং সমস্ত শরীর পবিত্র হয়ে যায়। আর যে এটা করে না, তার শুধুমাত্র যে অঙ্গগুলোর উপর পানি প্রবাহিত হয়েছে সেগুলোই পবিত্র হয়। আর এছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনটাও বলেছেন যে লা উদু আলিমাল্লাম ইয়াযকুরু ইসমাল্লাহি আলাই, ও ব্যক্তির অজু নেই, অর্থাৎ সেই ব্যক্তির অজু পরিপূর্ণ হবে না, যেভাবে অজু করার দরকার, যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বুজুর্গানের দিন করেছেন, অর্থাৎ কামিল অজু সেটা হবে না যে অজুর শুরুতে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় না। সুতরাং আমাদের জন্য করণীয় হচ্ছে অজুর শুরুতে কি করা, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা। এছাড়াও হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আবু হুরায়রা, যখন তুমি অজু করো তখন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলো, যতক্ষণ পর্যন্ত তোমার অজু অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ফেরেশতা অর্থাৎ কিরামান কাতিবিন তোমার জন্য নেকি লিখতে থাকবে। আর এই হাদিসটি বর্ণিত হয়েছে আল মুআজাবুস সগীর ইমাম তাবারানী রহমাতুল্লাহ তাআলার যে প্রসিদ্ধ কিতাব তার মধ্যে। তো আমরা দুইটা ফজিলত শ্রবণ করলাম বিসমিল্লাহ সম্পর্কিত, একটি হচ্ছে শুধু বিসমিল্লাহ, এর সাথে আরেকটু অ্যাড বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, খুবই সহজ, আমরা যদি এক দুইবার প্র্যাকটিস করি আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। একটা হচ্ছে পুরো সমস্ত শরীর পবিত্র করা, আর রমজান মাস তো এসেছে আমাদেরকে পবিত্র করার জন্য, আমাদের অন্তর, আমাদের নফস, আমাদের যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, ত্রুটিগুলো রয়েছে, সেগুলো পবিত্র করার জন্য এসেছে। তো রমজান আমাদের মাঝে চলছে, তো আমরা যেন এই ছোট ছোট যে ওজিফাগুলো রয়েছে, দোয়াগুলো রয়েছে, এগুলো মুখস্থ করে নিই। আসুন আমরা আরও একবার পাঠ করি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, সহজ, আমরা সকলেই পারি। তো আমরা চেষ্টা করব অজুর শুরুতে এই দোয়াটি পাঠ করে নেওয়ার জন্য। আরেকটি ফজিলত শ্রবণ করি আমরা ইনশাআল্লাহ, অজুর মাসআলার দিকে ইনশাআল্লাহ আমরা চলে যাব। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে, তিনি বলেন, হে বৎস, সম্ভব হলে সর্বদা অজু অবস্থায় থাকো, কেননা মালাকুল মওত অজু অবস্থায় যার রুহ কবজ করেন তার শাহাদাতের মর্যাদা নসিব হয়। সুবহানাল্লাহ, আমরা চাই শাহাদাতের মর্যাদা নসিব হতে, আর শাহাদাতের মর্যাদাই বা কেমন। হাদিসে পাকের মধ্যে এসেছে যে যখন কোনো ব্যক্তি জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর সে আর জান্নাত থেকে বেরিয়ে আসার আকাঙ্ক্ষা কখনো করবে না, এমন এমন নিয়ামত আল্লাহ পাক জান্নাতে রেখেছেন। কিন্তু যারা শাহাদত বরণ করে, শহীদ যারা হয়েছেন, তারা আবার দুনিয়ায় এই জন্য আসতে চাইবে যে এই মর্যাদা পাওয়ার কারণে জান্নাতে যে নিয়ামত পেয়েছে, আল্লাহ পাক যে বিশেষ তাদেরকে সুযোগ দিয়েছেন, ওইখানে নিয়ামত রেখেছেন, বিশেষ নিয়ামত, সেগুলোর জন্য তারা আবার দুনিয়ায় আসতে চাইবে। যে আমরা দুনিয়া এসে আবার আমরা শাহাদত বরণ করতে চাই। তো এই শাহাদতের মর্যাদা যদি পেয়ে যায় তাহলে কে নিতে না চায়? তো আমরা সর্বদা কি করব, অজু অবস্থায় থাকার চেষ্টা করব, যেন আমাদের মৃত্যু এমন অবস্থায় হয় যে মালাকুল মৌত যখন আমাদের প্রাণ বের করবে তখন আমি পবিত্র, আমি অজু অবস্থায়। আর এমন অবস্থায় যদি হয়ে যায় তাহলে শাহাদাতের মর্যাদা নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার কবীর। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যার ঘটনা আমরা একটু আগেই শুনলাম, তিনি আমাদের জন্য যে কত সহজ করে দিয়েছেন, যখন আমরা কিতাব পড়ি তখন আমরা বুঝতে পারি যে এক একটি বিষয়ে এত এত হাদিস, এত এত বিষয় রয়েছে, কিন্তু সেগুলো তিনি গবেষণা করে কোরআন ও হাদিস মোতাবেক কোনটা সবচেয়ে কোরআনের কাছে, হাদিসের কাছে, আকলের কাছে, আকলের নিকটবর্তী, হাদিসের নিকটবর্তী, কোরআনের নিকটবর্তী, তিনি সেই বিষয়টাকে বের করে নিয়ে এসেছেন। যেমনটা খুব সহজে তিনি ওজুর পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন। আমরা যদি নামাজের আহকাম খুলে দেখি সেখানে ওজুর পদ্ধতি বর্ণনা করা হয়েছে যে ওজু আসলে আমাদেরকে কি করতে হবে। প্রথমে আমাদেরকে কিবলামুখী হতে হবে, উঁচু জায়গায় বসতে হবে, ওজুর নিয়ত করা এবং মিসওয়াক করা, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে নামাজের আহকাম এর 6 নম্বর পৃষ্ঠা থেকে আমরা ইনশাল্লাহ 9 নম্বর পৃষ্ঠায় যদি অধ্যয়ন করি তাহলে আমরা এই 3-4 পৃষ্ঠার মধ্যে সবগুলো বিষয় পেয়ে যাব। আপনি ওজুতে কীভাবে বসতে হবে, কোন দিকে ফিরে বসতে হবে, শুরুটা কীভাবে করতে হবে, নিয়ত করা, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা, ডান হাত দৌত করা, কবজি পর্যন্ত দৌত করা, কুলি করা, নাকে পানি দেওয়া, তারপর হচ্ছে চেহারা দৌত করা, কতটুক পর্যন্ত দৌত করতে হবে, দাড়ি খিলাল করা, এই বিস্তারিত বিষয়গুলো আলহামদুলিল্লাহ আপনারা নামাজের আহকাম যে আমির আলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তিনি রচনা করেছেন এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। ওজুর মধ্যে 4টি ফরজ রয়েছে। এই যে 4টি ফরজ রয়েছে, এই 4টি ফরজ আমরা কোথা থেকে পেলাম? আসুন এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করি। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক খুবই স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যখন আমরা অপবিত্র থাকব, অর্থাৎ আমাদের অজু থাকবে না, তখন আমাদেরকে কি করতে হবে, করণীয় কি রয়েছে, এবং এটা অস্বীকার করার সুযোগ নেই। স্পষ্টভাবে আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন যে এই কাজগুলো করার পরই তোমরা কি করবে, নামাজে দাঁড়াবে, নামাজে দণ্ডায়মান হবে। আর সেই কাজগুলো কি, যে আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমরা তোমাদের চেহারাকে দৌত করবে এবং হাত দৌত করবে কনুই সহ, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমরা তোমাদের মাথা মাসাহ করবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা তোমাদের পা টাকনু সহ দৌত করবে। তো এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে আমাদেরকে 4টি বিষয় বলেছেন, চেহারা দৌত করা, হাত ধৌত করা কনু সহ, মাথা মাসাহ করা এবং পায়ের টাকনু সহ ধৌত করা। তো স্পষ্ট 4টি বিধান, যে ওজুর যে 4টি ফরজ রয়েছে এই 4টি ফরজে আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। এই যে 4টি বিষয় রয়েছে, এই 4টি বিষয় ব্যতীত রেখে বাকি যত বিষয় রয়েছে ওজুর মধ্যে, যেমনটা আমরা শুরুতেই কিবলামুখী হয়ে বসা, তারপর হচ্ছে মিসওয়াক করা, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা, দাড়ি খিলাল করা, সম্পূর্ণ মাথা মাসাহ করা, গর্দান মাসাহ করা, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো হচ্ছে সুন্নত বা মুস্তাহাব। আর এই যে 4টি বিষয় যেটি কোরআন থেকে সাব্যস্ত, এই 4টি বিষয় হচ্ছে ফরজ হানাফি মাজহাবের মধ্যে। আর এই 4টি বিষয় কেন, এটা তো আমরা শুরুতেই বললাম। তো এখানে উলামায়ে কেরামগণ বলেন যে এখানে 4টি বিষয় ফরজ এই জন্যই হয়েছে যে আল্লাহ পাক 4টি বিষয় এখানে স্পষ্ট করে আমাদেরকে বলেছেন। আর এই যে 4টি বিষয় রয়েছে, এই 4টি বিষয় যে সিরিয়ালটা রয়েছে, এই সিরিয়ালটা মূলত আল্লাহ তাআলা ক্রম বর্ণনা করার জন্য আমাদেরকে ইরশাদ করেছেন। এই যে ধারাবাহিক যেটা আছে, এই ধারাবাহিকতাটা রক্ষা করা হচ্ছে সুন্নাত, এই নয় যে ধারাবাহিকভাবে আমাদেরকে করতে হবে, আমরা যদি ধারাবাহিকতা বজায় রাখি তাহলে আল্লাহ পাক যে সিরিয়ালটা আমাদেরকে দিয়েছেন সেই সিরিয়াল অনুযায়ী আমল করার কারণে এর যে সওয়াব রয়েছে সেই সওয়াব ইনশাল্লাহ আমরা পাব। এখন এর মধ্যে যে রয়েছে মুখমণ্ডল ধৌত করা, এবং এই যে মুখমণ্ডল ধৌত যে পরিধি রয়েছে সেটা যদি আমরা দেখি যে দুই কানের যে এই কান থেকে এই কানের লতি থেকে এই কানের লতি এর যে প্রশস্ততা রয়েছে, এবং এই যে কপাল রয়েছে কপালের চুল যেখান থেকে গজায় সেখান থেকে শুরু করে থুতনি যে নিচ পর্যন্ত, এটা হচ্ছে চেহারার অন্তর্ভুক্ত। এই সম্পূর্ণ জায়গাটা আমাদের ওজুর মধ্যে ধৌত করতে হবে, এটা ফরজের অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে হাত, যেটা আমরা আয়াত থেকে দেখলাম যে কোনু সহ ধৌত করা, এবং মাথার চার ভাগের এক ভাগ মাসাহ করা এবং টাকনু সহ ধৌত করা, এক চতুর্থ অংশ মাথা মাসাহ করার যথেষ্ট হওয়া, এর যে দলিলগুলো রয়েছে সেই দলিলগুলো আমরা ইনশাল্লাহ একে একে শ্রবণ করব। সম্পূর্ণ মাথা মাসাহ করা সুন্নত হলেও এক চতুর্থ অংশ মাথা মাসাহ করলে তা যথেষ্ট হয়, এর চেয়ে কম করা সঠিক নয়। মুসলিমের প্রথম খণ্ডের 134 পৃষ্ঠায় মুগিরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, ওয়ামাসাহা বিনাসিয়াতিহি ওয়ালাল ইমামাতি ওয়ালা খুফাহি, অর্থাৎ প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাসিয়া অর্থাৎ কপালের উপরিভাগের চুল পাগড়ি এবং মোজার উপর মাসাহ করেছেন। নাসিয়া বলতে মাথার সামনের অংশকে বোঝায় যা প্রায় এক চতুর্থাংশ মাথার সমান। অর্থাৎ আমরা যে হানাফি মাজহাবের দলিল রয়েছে যে মাথার চার ভাগের এক ভাগ মাসাহ করলে যথেষ্ট, অর্থাৎ ফরজ আদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা যে মাথা মাসাহ করার হুকুম দিয়েছেন এই হুকুমটা আদায় হয়ে যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও কিন্তু এটি সাব্যস্ত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাইরে গিয়ে আমল করবেন সেটা তো হয় না, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলাই হয়েছে যে কানা খুলুকুহুল কোরআন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রই ছিল কোরআন, অর্থাৎ কোরআন যেভাবে বলেছে সেভাবেই তিনি আমল করতেন, সেভাবেই তিনি চলতেন। দ্বিতীয় হাদিসের মধ্যে এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ ওয়া আলাইহি ইমামাতুন কিতরিয়াতুন ফাআদখালা ইয়াদাহু মিন তাহতিল ইমামাতি ফামাসাহা মুকাদ্দাম রাসিহি ওয়া লাম ইয়ানকুদিল ইমামাতা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ওযু করতে দেখেছেন, যে তিনি বলেন আমি ওযু করতে দেখেছি তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় একটি কাতরিয়া পাগড়ি ছিল, তিনি পাগড়ির নিচ দিয়ে হাত প্রবেশ করিয়ে মাথার সামনের অংশ মাসাহ করলেন এবং পাগড়ি খুলেননি। তো এই হাদিসের মধ্যেও যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন এটার একটি আমরা পাই যে রেওয়ায়াত, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি না খুলে ভিতরে হাত প্রবেশ করিয়ে চার ভাগের এক অংশ যে মাথা মাসাহ করেছেন এই হাদিস থেকে কিন্তু এর প্রমাণ আমরা পেয়ে যাই যে মাথার চার ভাগের এক অংশ মাথা মাসাহ করা এটা হচ্ছে ফরজ, এই ফরজ আমাদেরকে পালন করতে হবে। যদি এটা না করে তাহলে অজু হবে না, আর যদি অজু না হয় তাহলে নামাজ হবে না, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল উযু মিফতাহুস সালাহ ওয়াস সালাতু মিফতাহুল জান্নাহ, অজু হচ্ছে নামাজের চাবি আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সুতরাং অজুটা আমাদেরকে যথার্থভাবে করতে হবে, কমপক্ষে চার ভাগের এক ভাগ আমাদেরকে মাথা মাসাহ করতে হবে, এবং এটা হাদিস থেকে সাব্যস্ত প্রমাণিত যে চার ভাগের এক ভাগ করলেই মাথা মাসাহ হয়ে যাবে। এছাড়াও ইমাম বাইহাকি এবং শাফি রহমাতুল্লাহ তাআলা আলাই আতা ইবনে রাবাহ রহমাতুল্লাহ তাআলা আলাই থেকে মুরসাল হিসাবে একটি বর্ণনা করেছেন, আতা ইবনে আবি রাবাহ রহমাতুল্লাহ তাআলা আলাই যিনি মক্কার সবচেয়ে বড় আলেমে ছিলেন তাবিঈদের মধ্যে, হজের মানাসিক হজের মাসলা মাসাইলগুলো মক্কার মধ্যে তার যুগে যখন সাহাবায়ে কেরাম ছিলেন তখনও যে হজের মাসলা মাসাইল তিনি প্রদান করতেন, এবং সেখানে প্রচলন ছিল যে আতা ইবনে আবি রাবাহ তিনি যে মাসালা দিবেন সেটাই আমরা মান্য করব। আতা ইবনে আবি রাবাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে যে মাতা মাসাহার বর্ণনা রয়েছে তিনি বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ফাহাসারাল ইমামাতা আন রাসিহি ওয়া মাসাহা মুকাদ্দামা রাসিহি আও ক্বালা নাসিয়াতাহু বিল মাই, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং তার মাথা থেকে পাগড়ি সরালেন বা পাগড়ির নিচ দিয়ে মাথার সামনের অংশ অথবা বললেন যে নাসিয়া, অর্থাৎ কপালের উপরের অংশ পানি দিয়ে মাসাহ করলেন। এই হাদিসটি মুসনাদে শাফিঈ এর 10 পৃষ্ঠায় রয়েছে। অর্থাৎ আমরা এই যে মাথা মাসাহ করা এর তিনটি দলিল আমরা শুনলাম যে মাথার চার ভাগের এক ভাগ মাসাহ করলে যথেষ্ট হয়ে যাবে। তবে মনে রাখতে হবে আমাদেরকে সম্পূর্ণ মাথা মাসাহ করা হচ্ছে সুন্নত। আমরা সুন্নত থেকে কেন বঞ্চিত হব? সুন্নত অবশ্যই আমাদেরকে কি করা উচিত? পালন করা উচিত, আদায় করা উচিত। তবে ফরজিয়াতের ব্যাপারে এখানে আমি আলোচনা করছি। আমি যে চেহারার কথা বললাম, চেহারা আমাদেরকে কতটুকু দৌত করতে হবে, এর কম হলে কিন্তু কি হবে না, অজু হবে না। অনুরূপভাবে মাসার বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা যে হাত কতটুকু দৌত করতে হবে এবং হাতের দৌত করার মধ্যে যে কোনোই অন্তর্ভুক্ত আছে সেই বিষয়টি হাদিস থেকে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব এবং উলামায়ে কেরামের যে অভিমত রয়েছে আমরা সম্ভব বলে সেগুলো নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অজুর মধ্যে যে কোনুই অন্তর্ভুক্ত এবং টাকনু যে অন্তর্ভুক্ত সে বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি অজু করলেন এবং নিজের মুখমণ্ডল ধুলেন ও অজু পূর্ণাঙ্গভাবে করলেন, তারপর ডান হাত ধুলেন এবং কি হাতের উপরের অংশ ধোয়া শুরু করলেন। অর্থাৎ হাতের যে উপরের অংশটুকু আছে, এই যে কোনো আছে উপরের অংশটুকু তিনি ধোয়া শুরু করলেন, তারপর বাম হাত ধুলেন এবং কি বাহু ধোয়া শুরু করলেন, এরপর মাথা মাসাহ করলেন, তারপর ডান পা ধুলেন এমন কি পিন্ডলি অর্থাৎ যে নলার অংশ যেটা রয়েছে ধোয়া শুরু করলেন, তারপর বাম পা ধুলেন এমন কি পিন্ডলি ধোয়া শুরু করলেন। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করেছেন সেটাই তিনি দেখাচ্ছেন। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই ওযু করতে দেখেছি। তিনি আরো বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু পূর্ণাঙ্গভাবে করার কারণে কিয়ামতের দিন তোমাদের কপাল এবং হাত পা উজ্জ্বল শুভ্র হয়ে ফুটে উঠবে। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজের এই উজ্জ্বলতা বৃদ্ধি করার সামর্থ্য রাখে সে যেন তা করে। সুবহানাল্লাহ। তো হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উজু করতেন তিনি দেখেছেন, সেটাই আমাদেরকে এখন বর্ণনা করে শোনাচ্ছেন, উম্মতকে পৌঁছে দিয়েছেন। তিনি যখন ওযু করতেন তখন দৌত করতে করতে হাত যখন দৌত করেন তখন তিনি বাহু পর্যন্ত পৌঁছে যেতেন। অর্থাৎ কোনো যে এর মধ্যে অন্তর্ভুক্ত সেটা এটার মাধ্যমে আরও স্পষ্ট হয়ে ওঠে। এবং নামাজের আহকাম আমাদের যে কিতাব রয়েছে সেখানে এটা উল্লেখ রয়েছে যে কোনো এর উপরেও কিছুটা দৌত করা উত্তম, এটা মুস্তাহাব বলা হয়েছে। সুতরাং এই যে কোনো এর মধ্যে অন্তর্ভুক্ত এই হাদিস থেকে কিন্তু আমরা এটা জানতে পারি। আর হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রহমাতুল্লাহ তাআলা আলাইহি, সহিহ মুসলিমের মধ্যে। আমরা আরও কিছু এই ব্যাপারে রেওয়ায়াত শোনার চেষ্টা করব। ইমাম মুসলিম রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই যে হাদিসটি এটি তার সহিহ গ্রন্থের প্রথম খণ্ডের 126 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। ইমাম নাবাবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি শরহে মুসলিমে বলেন যে আশরা ফিল আদুদি ওয়া আশরা ফিস সাক মানাহু আদখালাল গাসল ফীহিমা। অর্থাৎ ইমাম নববী রহমাতুল্লাহ তাআলা আলাই এই হাদিসের ব্যাখ্যা করে আমাদের জন্য আরও স্পষ্ট করে দিলেন, আরও সহজ করে দিলেন। তিনি বললেন যে আশরা ফিল আদুদ, অর্থাৎ এই যে হাদিসটি আমি বর্ণনা করেছি এর ইবারতের মধ্যে এটাও ছিল যে তিনি দৌত করতে করতে কি করলেন যে নিজের বাহুকে অন্তর্ভুক্ত করে দিলেন, অর্থাৎ শুরু করে দিলেন, এবং পিনলি যেটা রয়েছে অর্থাৎ নালি যেটা রয়েছে, টাকনু যেটা রয়েছে এর উপরে যে অংশটা আছে এটাকে পিনলি বলে, তো সেখানেও তিনি পৌঁছে গিয়েছিলেন। তো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে তিনি দুয়ার কাজটি বাহু এবং পিন্ডলির ভিতরেও দাখিল করেছিলেন। অর্থাৎ আল্লাহ পাক যে দুয়ার হুকুম দিয়েছেন যে তোমরা কি করো, তোমরা হাত ধৌত করো, ওয়াই দিয়া কুমিলাল মারাফিক, এবং সর্বশেষ বলেছিলেন ওয়ার জুলা কুমিলাল কাবাইন, তোমরা পা ধৌত করো টাকনো সহ। যে এই দুয়ার কাজটাকে তিনি কি করেছেন বাহুর মধ্যে এবং টাকনুর উপরে যে পিন্ডলি আছে এর মধ্যেও তিনি সেটাকে কি করেছেন অন্তর্ভুক্ত করেছেন, নিয়ে নিয়েছেন। তো এইগুলো যে অন্তর্ভুক্ত এই আমলের মাধ্যমে কিন্তু আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। টাকনু আমাদেরকে দৌত করতে হবে, আমাদের হাতের কোনো দৌত করতে হবে, নয়তো আমাদের অজু হবে না। অনেক সময় শীতের মধ্যে দেখা যায় যে আমরা অসতর্ক থাকি, আর অসতর্ক থাকার কারণে আমাদের এই যে অংশগুলো আছে এগুলো শুষ্ক থাকে, এবং বিশেষ যদি দৃষ্টি না দেওয়া হয় তাহলে কি হয় শুকনো থেকে যায়। তো এই শুকনো থাকলে তো অজু হবে না, কারণ আল্লাহ পাকের আদেশ এগুলো ধৌত করে আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে। সুতরাং এই বিষয়গুলোর উপর আমাদেরকে কী করতে হবে, দৃষ্টি দিতে হবে, মনোযোগী হতে হবে। হাদিসের মধ্যে কিন্তু এই বিষয়গুলোর উপর আমাদেরকে তাকিদ দেওয়া হয়েছে, আমরা ইনশাল্লাহ সেই বিষয়গুলো আমরা শুনব। শারহে জামিউ সগির এর দ্বিতীয় খণ্ডের 130 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, কানা ইদা তাওয়াদ্দা আদারুল মাআ আলা মিরফাকাইহি, অর্থাৎ প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন তিনি তার দুই কনুইর উপর পানি ঘোরাতেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কনু রয়েছে, কনু মুবারক ছিল, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ঘোরাতেন, সেখানেও পানি পৌঁছাতেন। দারকুতনি এটি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আজিজ বলেন যে শায়খ অর্থাৎ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ বলেছেন যে এটি হাসান লি গায়রিহি পর্যায়ের হাদিস, অর্থাৎ এটিও দলিলযোগ্য একটি হাদিস, অর্থাৎ এর উপর আমাদেরকে আমল করতে হবে। এছাড়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অযু সংক্রান্ত হাদিস রয়েছে সেখানে এই শব্দগুলো এসেছে যে ফাগাসালা ইয়াদাইহি ইলাল মিরফাকাইনি হাত্তা মাসসা আতরাফাল আদুদাইন, অর্থাৎ হযরত সাইয়েদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত দুটি কোনো পর্যন্ত ধুলেন এবং কি বাহুর কিনারা সমূহও স্পর্শ করলেন। অর্থাৎ এই যে কোনো আছে এটা তো আছে, এমন কি বাহু যে আছে কোনোর উপরে যে অংশ আছে সেখানেও তার পানি পৌঁছে গেল। অর্থাৎ কোনো যে আমাদেরকে ধরতে হবে, এর ফজিলত এর গুরুত্ব কিন্তু আমরা খুলাফা রাশিদিন যারা আছে সেখানে আমরা পাই। তিনি আরও বলেন যে অফিল বাজার ও তাবারানি মিন হাদিস ওয়াইল ইবনে হুজুরিন ফি সিফাতিল উদু ওয়া গাসালা যিরাআইহি, অর্থাৎ মুসনাদে বাজার এবং তাবারানিতে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উজুর পদ্ধতিতে উল্লেখ আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই বাহু ধৌত করেছিলেন। সর্বশেষ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক সময় আমরা দেখি যে ঘাড় যে রয়েছে এটা আমরা অনীহা করি, ঘাড় মাসা করতে চাই না। এর তো বিজ্ঞানের যে বিষয় রয়েছে এর ফজিলত রয়েছে, আমরা যদি নামাজের আহকাম খুলি তো ঘাড় মাসা করার উপকারিতা কী রয়েছে সেখানে আমরা দেখতে পারবো যে বিজ্ঞান কী বলে ঘাড় মাসা করার ব্যাপারে। তো আমরা যারা জানার ইচ্ছুক আছে আমরা নামাজের আহকামটা খুলে দেখে নিই, বৈজ্ঞানিক যে ফায়দা রয়েছে আমরা সেটা জানতে পারবো। এখানে আমরা যে শরীয়ভাবে যে ফজিলতগুলো রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফজিলত উল্লেখ করেছেন ঘাড় মাসা করার, আমরা দুই একটি ফজিলত এখানে আমরা ইনশাল্লাহ শ্রবণ করব। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস রয়েছে, যেমন আন তলহা ইবনে মুসাররফিন আন আবিহি আন জাদ্দিহি আন্নাহু রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু রাসাহু হাত্তা বালাগাল কদালা ওয়া মা ইয়ালাইহি মিন মুকাদ্দামিল উনুকি, অর্থাৎ হযরত তালহা বিন মুসাররিফ তার পিতা থেকে এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা মাসাহ করতে দেখেছেন। তিনি মাসাহ করতে করতে মাথার পিছনের অংশ এবং তার সংলগ্ন ঘাড়ের অগ্রভাগ পর্যন্ত পৌঁছে যেতেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে আমল ছিল মাসাহ করার সাথে ঘাড় মাসাহ করার, এখানে একটু কিন্তু আমরা পেয়ে যাই। আর এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ তাআলা আলাই মুসনাদে আহমদের মাঝে, অত্যন্ত অথেন্টিক কিতাব, আমরা এই কিতাবের নাম প্রায়ই শুনে থাকি। অর্থাৎ ঘাড় যে মাসাহ করতে হবে এখানে কিন্তু এটি উল্লেখ রয়েছে, আর এটি মুস্তাহাব সুন্নত। ফরজিয়াতের যে বিষয়গুলো রয়েছে এটা তো আমরা আয়াত থেকে শুনেছি, চারটি ফরজ, এছাড়া বাকি যেগুলো সেগুলো সুন্নত নয়তো মুস্তাহাব। তো ঘাড় মাসাহ করা এটি কিন্তু মুস্তাহাব রয়েছে। আমরা আরও দুই একটি ফজিলত এ ব্যাপারে শুনি। অন্য বর্ণনায় এসেছে যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান তাওয়াদ্দা ওয়া মাসাহা উনুকাহু লাম ইউগাল্লা বিল আগলালি ইয়াউমাল কিয়ামাতি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি অজু করলো এবং ঘাড় মাসাহ করলো কিয়ামতের দিন তাকে আগুনের বেড়ি পরানো হবে না। সুবহানাল্লাহ, আমরা সবাই চাই যেন কিয়ামতের দিন আমাদের গলায় আগুনের বেড়ি না পরানো হোক, আমরা যেন মুক্তি পেয়ে যাই, আমরা যেন পার পেয়ে যাই। তবে একটি এখানে ওজিফাও বলা চলে এটাকে যে ওযু করার সময় যেন আমরা কী করি, ঘাড় মাসাহ করি। আর এটি বর্ণিত হয়েছে তালখিসুল হাবির এর প্রথম খণ্ডের 32 পৃষ্ঠায়। তো আমরা চাই এগুলোর উপর যদি আমরা আমল করি তাহলে ইনশাল্লাহ আমরা এই ফজিলত অর্জন করতে সক্ষম হয়ে যাব। অন্য এক বর্ণনায় এসেছে মাসহুর রকবাতি আমানুম মিনাল গুল্লি, অর্থাৎ গার মাসাহ করা বেড়ি থেকে মুক্তির উপায়। কোন বেড়ি? জাহান্নামের বেড়ি। যে বেরি পড়িয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে। সেই বেরি থেকে মুক্তির অন্যতম একটি উপায় হচ্ছে মাসহুর রকবাতি আমানুম মিনাল গাল, গার্দান মাসাহা করা, গাড় মাসাহা করা ওজুর সময়। ইমাম আবু উবাইদ মুসা বিন তালহা থেকে বর্ণনা করেন যে আন্নাহু কল মান মাসাহা কফাহু মা রাসিহি ওয়াকাল গুল্লা ইয়াউমাল কিয়ামাতি, তিনি বলেন যে ব্যক্তি মাথার সাথে গাড়ের পিছনের অংশ মাসাহা করবে তাকে কিয়ামতের দিন বেড়ি থেকে রক্ষা করা হবে। এই হাদিসটি তালকিস এর পৃষ্ঠা 133 এবং তুফাতুত তালাবা এতে বর্ণিত হয়েছে। সুতরাং আমরা কয়েকটি রেওয়ায়েত শুনেছি যে বিষয়গুলো আমাদের জন্য জানা খুবই জরুরি রয়েছে। তো এই বিষয়গুলো আমরা জেনেছি, ওজুর যে প্রত্যেকটি বিষয় রয়েছে, নিয়ত রয়েছে, বিসমিল্লা পাঠ করা রয়েছে, খিলাল করা রয়েছে, প্রত্যেকটি বিষয়ের দলিল রয়েছে, এর জন্য অনেক বড় আলোচনা করার দরকার। আমি দুই একটি যেটি আমাদের জন্য জানা খুবই প্রয়োজন, অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে আসলে এই বিষয়গুলো কী হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা যদি আমল করি ইনশাল্লাহ এগুলো আমাদের জন্য অত্যন্ত লাভজনক হবে, কল্যাণকর হবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জ্ঞানারামুলে গরে দামোদের জীবন সুন্নতের পথে চলো হে খোদা, জ্ঞানারামুলে গরে দামোদের জীবন সুন্নতের পথে চলো হে খোদা।